আমাদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা আমাদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা আমাদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা আমাদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি, যার নাম উজ্জ্বল নক্ষত্র। আপনারা এখন যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। ইনশাআল্লাহুল করিম, এই প্রোগ্রামে আজকে একজন উজ্জ্বল নক্ষত্রের জীবনী নিয়ে আমরা আলোচনা করব। তিনি কে ইনশাআল্লাহুল করিম একটু পরেই আমরা শুনবো। আসুন শুরুতেই দরুদে পাকের ফাজাইল সম্পর্কে আমরা শুনে নেই। হযরত আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠের একটি বরকত হচ্ছে যে জান্নাতের চারদিকে অবস্থানরত ফেরেশতারা যখন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পাঠ করে তখন জান্নাত প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। দরুদে পাকের অনেক বরকত রয়েছে, আমাদের উচিত দরুদে পাক পড়া, সদা সর্বদা পড়া। আল্লাহ করিম আমাদের সবাইকে দরুদে পাক বেশি পরিমাণে পড়ার তৌফিক দান করুক। আসুন যে যেখানে আছি আমরা মহব্বত নিয়ে দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সৈয়দি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা একজন মহান ব্যক্তির আলোচনা করব, যিনি ছিলেন ইসলামের খলিফা, যিনি ছিলেন আল্লাহ রসুলের সাহাবি, এবং ওনার জীবনীর অনেক দিক আছে যেগুলো আমাদের জন্য শিক্ষণীয়। ইনশাআল্লাহুল করিম ওনাকে নিয়ে আলোচনা হবে। উনি হচ্ছেন ইসলামের তৃতীয় খলিফা সৈয়দুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহুল করিম। ওনার আখলাক, ওনার জীবনী, ওনার পরোপকার, ইসলামের জন্য ওনার কুরবানি ইনশাআল্লাহুল করিম, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের সাথে মুবাল্লিকে দাওয়াতি ইসলামী হিসেবে উপস্থিত আছেন সৈয়দ ইকরাম আত্তারি। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ, আপনাকে সুস্বাগতম। তাছাড়া আমাদের সাথে নাতখা হিসেবে আজকে যিনি উপস্থিত আছেন আমাদের সজীব আত্তারি। ভাই কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা শুনবো ইনশাআল্লাহ। আসুনের পূর্বে আমরা একটি কালাম শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকের মুবাল্লিকে দাওয়াত ইসলামী থেকে আমরা আলোচনা শুনবো। জি।
ala habibina salli ala muhammadin hum bhi madine jayenge aaj nahi to kal sahi hum bhi madine jayenge পিও নবীর গোপীলামি মদিনা আমার বাগান তারি দেনে মগ্ন تک کوری تری دونوں گان پریو لو بیر کو پیلامی مودی دا آمر بگان تری دین مگنو تک کوری تری دونوں گان نو بی نو بی نو بی تاکی شدو جو جو دے آچے اللہ اللہ اومد پریو نو بیر کرو رے شی باگانے جنو آمی شی باگانے دے بو پران تاری دینے مگنو تاکی کوری تاری دونو گان پریو نو بیر کو پیلامی مودی نا آمر باگان تاری دینے مگنو تاکی کوری تاری دونو گان شی باگانے دینے راتے آچے شوتو فیرستا شی باگانے دینے راتے آچے شوتو فیرستا شی باگانے شوے آچے نو بھی دے رو رو دشتا شی باگانے دینے راتے آچے شوتو فیرستا شی باگانے شوے آچے نو بھی دے رو رو دشتا شی باگانے جنو وامی شی باگانے دے بو پران تاری دینے مگنو تاکی کوری تاری دونو گان پریو نو بیر کو پیلامی مودی دا آمر باگان تاری دینے مگنو تاکی کوری تاری دونو گان غوث العظم اعلی حضرت شی باگانے دوٹی پوہو غوث العظم اعلی حضرت شی باگانے دوٹی پول تا در شوبا شی میں دے اٹھی لو جو گو 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 شی باگانے جنو وامی شی باگانے دے بو پران تاری دینے مگنو تاکی کوری تاری دونو گان پریو نو بیر کو پیلامی مودی نا آمر باگان تاری دینے مگنو تاکی کوری تاری دونو گان
محمد صلی اللہ علیہ وسلم صلاتم و سلام علیکا سیدی سیدی یا رسول اللہ درشک برند آج کے امرا جے بیکتیر شمپور کے آلوچنا شنبو جے مہان منیشیر آلوچنا شنبو تینی ہوچین اسلام تریتیو خلیفہ حضرت سیدنا عثمان بن عفان رضی اللہ تعالیٰ عنہ شمپور کے آشن شروتے ہی امرا حضور کستے کی چھو آلوچنا شروع رہے جزر
الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم حضرت سیدنا عثمان غنی رضی اللہ تعالیٰ عنہ جنہیں پریہ نبی حضرت پر نور صلی اللہ علیہ وسلم پریہ صحابی مسلمان تیتیہ خلیفہ وان سابقین اولین تت نبوتیر گوشنار پر দ্রুত ইমান গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ইসলাম গ্রহণে তার অবস্থান চতুর্থ বা পঞ্চম তিনি আশ্রয় বসারা তার দুনিয়া তাক অবস্থায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবিদের মধ্যে এবং তিনি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একে একে দুইজন শাহজাদিকে শাদী করার সৌভাগ্য লাভ করেছেন জন্য তাকে দু নূরান দুই নূরের অধিকারী বলা হয়। হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করেছেন যে জান্নাতে প্রত্যেক নবীর একজন করে সাথী বা বন্ধু থাকবে আর আমার সাথী বন্ধু হবে হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহু আকবার আল্লাহু আকবার
যার ব্যাপারে অসংখ্য সুসংবাদ প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সাথে সাথে তিনি এমন আশেক রসুল ছিলেন, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দাওয়া দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ আপনার যারা এখানে সাহাবে কিরাম যারা রয়েছেন আপনার সাথে সবাইকে আমার ঘরের দাওয়াত, যা আছেন তাই আহার করবেন। তোমার প্রিয় নবী এটা গ্রহণ করেছেন দাওয়াত। তো বাসার দিকে চলতে লাগলেন, হয়তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক কদম গণনা শুরু করলো। তখন প্রিয় নবী ইরশাদ করলেন যে উসমান কী করছো? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতিটি কদম আমি গণনা করছি। কী জন্য? যে আসলে আপনার সম্মানার্থে, আপনি যে আমার ঘরে তশরিফ নিয়ে আসছেন ওইটার সম্মানার্থে প্রতি কদমে কদমে গণনা করে একজন করে গোলাম আজাদ করব।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দেখুন তাজিমটা কেমন, সম্মানটা কেমন। এখন আমরা তো অত কিছুই নয়, সামান্য নবীর তাজিম একটু মিলাদ কিয়াম করি, হয়তো একটু সম্মান করি। আর সাহাবায়ে কেরামরা শুধু সম্মান করেছেন এভাবে নয়, প্রতি কদম যে রাখছেন ওইটারও, ওইটার জন্য কিভাবে
এটাকে সম্মানিত করা যায়,
সম্মানিত করা যায় প্রিয় নবীর সম্মানার্থে, যে প্রতিটা কদম গণনা করে করে একটা করে গোলাম আজাদ করা, এটা সোজা বিষয় নাই। যেন আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
সুবহানাল্লাহ।
অর্থাৎ আমি ইমানদারদের প্রাণ এবং সম্পদ দুইটাই ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে।
সুবহানাল্লাহ।
তো ইমানদার তো এরকমই,
আল্লাহ
এখন এটার জন্য দলিল, দলিল মহাব্বতের দলিল।
জি, আবার এটা ফরজও ছিল না, ওয়াজিবও ছিল
না, কোনো ফরজ ওয়াজিব এরকম নয়। এখন আপনি কাউকে দাওয়া দিতেও পারেন, আসলে আসলে পারেন, না আসলে ওনার ওনার ব্যাপার। কিন্তু নবীর তাজিম এটা অনন্য, কারণ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি,
যে হাবিব আপনি বলে দিন যারা নবীকে ভালোবাসবে তারা আমি আল্লাহকে ভালোবাসব। তুমি নবীর মহাব্বতটা পাওয়ার জন্যই তো সব কিছু। এই জন্য প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নত তারা এভাবে আঁকড়ে ধরেছেন। একদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি ওযু করছিলেন, তো মুসকে হাসছেন, তো লোকেরা জিজ্ঞেস করলেন যে উসমান গনি আপনি হাসছেন কেন? বলছি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বসে ওযু করেছেন এবং মুসকে হাসছেন। এজন্য আমি এটার উপর আমল করে এই জায়গায় বসেছি, ওযু করেছি এবং মুসকে হাসছি। এখন দেখুন ওনাদের প্রত্যেক চলা ফেরা, বলন কথন, ওনাদের প্রত্যেকটা কাজ সুন্নতের উপর, সুন্নতের অনুসরণ। এখন সুন্নতের অনুসরণ করলে যদি কেউ পাগলে বলে, কেউ কটুক্তিয়ে করে, এটা কোনো দেখার বিষয় নয়। কে কী বললো? কিন্তু ওনাদের দেখায় বিষয় হচ্ছে ওইটা, যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার আমার মধ্যে, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে,
জান্নাতে প্রবেশ।
এটার চেয়ে বড় কোনো দলিল, বড় কোনো সৌভাগ্যবানদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত আর কিছু হতে পারে না।
উনকি আদা কো আদা কর রাহা হো। সুবহানাল্লাহ। আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে পাককে সাহাবায়ে কেরাম অনেক মহব্বত করতেন। আজকে যদি আমরা দেখি যে আমরাও সুন্নাত আদায় করি, সুন্নাত পালন করি, তো এই ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে অনেক কটুক্তির শিকার হতে হয়, এরপর অনেকে অনেক কথা বলে, তারপর অনেকে বলে যে মৌলবি হয়ে গেছে। বিশেষ করে যারা আলিম নন, আলেম ছাড়া যে সকল মুবাল্লিকে দাওয়াত ইসলামীরা পাগড়ি পরে, বিশেষ করে তাদের ক্ষেত্রেও বলা হয় যে মৌলবি হয়ে গেছে, বা যদি অল্প বয়সে দাড়ি রাখে মৌলবি হয়ে গেছে, একটু যদি মিসওয়াক পকেটে থাকে অনেক কিছু হয়ে গেছে। অথচ এগুলো যে সুন্নাতে নববী এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ধারণ করা হচ্ছে, এই জিনিসটা অনেকে বুঝতে চেষ্টা করে না। তো সাহাবায়ে কেরাম কিন্তু এগুলোকে খুঁজে খুঁজে আমল করতেন। কোনটা না বিয়ে পাকের সুন্নাত
জানোই তো, নাহলে তো এই যে বললাম না, এই জায়গায় বসলে ওযু করতে হবে, এই জায়গায় বসলে মুসকি হাসতে হবে,
এটা কোন কিতাবে আছে?
এখন দরকারটা কি,
দরকারটা কি?
কিন্তু এটা হচ্ছে নেকির উদ্দেশ্য। লেখক বা কাল কেয়ামতের মাঝে সবাই ইয়ানফসি ইয়ানফসি করবে। এখানে হাজি সাহেব খাস কয়টা করেছে, জাকাত কিরকম দিয়েছে, ওইটা দেখা যাবে কার আমলের পাল্লাটা বাড়ি হচ্ছে, নেকির মাধ্যমে, সুন্নতের মাধ্যমে কে নবীকে কিরকম মহাব্বত করেছে, ওইটাই তো কালকে আমাদের ময়দানে ওই ব্যক্তির জন্য নাজাতুল বসিলা। সেই জন্যই তো উনি এটাকে বুকে আঁকড়ে ধরেছেন। নাহলে কী দরকার ছিল, কোন কয়শ বছর আগে, কত বছর আগে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি কী আমল করেছেন, কোন জায়গায় বসেছেন, ওই জায়গায় দোয়া করা, ওই জায়গায় মুসকি হাসা, ওই জায়গায় ওযু করা, তো আমি না করলেও পারি
জি,
দরকার কী এরকম, এটা শয়তানের বড় ফাঁদ। কেন না আপনি দেখবেন, আপনি যেটা বললেন যে জেনার শিক্ষিত যারা মাদ্রাসায় পড়ে নাই তারা দাঁড়িয়ে রাখলে, পাকড়ি রাখলে, পাকড়ি পরিধান করলে বা কটূক্তির শিকার, ওনারা যে গুনাহ করছেন ওইটার জন্য আফসোস নেই, ওনারা বিপদগামী হচ্ছে এটার জন্য আফসোস
নেই, বেনামাজি এটার জন্য
আফসোস নেই। কিন্তু যে মাত্র
একটু সংশোধন
হয় উপর অনুসরণ অনুকরণ করতে শুরু করলো তখনই আপত্তি শুরু হয়ে গেল যে কি জন্য এটা কেন। তবে দেখুন, কারণ আলেম ওলামাদের জন্য তো সংবাদ এটা দিয়েছে যে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যা তারা নবীদের ওয়ারিস, তো যারা বাংলা শিক্ষিত এরা কি সুনত ছেড়ে দিবে, এরা কি বিপদগামী হবে, এরা কি জাহান্নামের পথে চলতে থাকবে, তো এগুলো সংশোধন কে করবে, আলেমরাই তো করবে। তো আলেমরা সংশোধন করা মানে শুধুমাত্র ওয়াজ নসিহত এতটুকু সীমাবদ্ধ, ওরা শুনলে শুনুক না শুনলে না শুনুক এমন তো নয়, এদেরকে ধরে ধরে আনতে হবে, এদেরকে শিখাতে হবে, কারণ নবীর উম্মত জাহান্নামে কেমন হবে, এদেরকে তো সংশোধন করা দরকার, কারণ কাল কিয়ামতের ময়দানে তো এরা নিজের পিতামাতাকে দোষারোপ করবে, দোষারোপ করবে। এরা সর্বপ্রথম আমরা আমাদেরকে আমাদের পিতামাতা শিখাই নাই, আমাদেরকে বলে নাই, আমাদেরকে বুঝাই নাই, এটাতে বলবে। তাহলে এগুলো থেকে সরানোর জন্য, এগুলো থেকে ফিরিয়ে আনার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজকে থেকে সেই 1980 সালের থেকে কাজ করে যাচ্ছে, না হলে যে যাচ্ছে এভাবে চলুক এটি করতে পারত। সাহাবায়ে কেরামের জীবনে আলোচনা করার কী দরকার ছিল এই যুগের মধ্যে এসে, সবাই তো নিজের বিয়স বাড়ানোর জন্য, চাকচিক্যের জন্য, টাকা পয়সা ইনকামের জন্য সবাই তো দুনিয়াবী কাজের মধ্যে লিপ্ত, কী দরকার ছিল ঘন্টার পর ঘন্টায় বৃদ্ধ বয়সে এসে মানুষকে সংশোধন করে যাচ্ছে। তাহলে এসব কিছু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ কীভাবে করেছেন, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিন ইসলামের সেই তালিম, দিন ইসলামের শিক্ষা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে কীভাবে শিক্ষা দিয়েছেন, এগুলোকে আবার পুনরুজ্জীবিত করার জন্যই তো এসব কিছু।
জি জি জি, এজন্যই আমাদেরকে অবশ্যই সুন্নাতের উপর আমল করতেই হবে, সুন্নাতের বিকল্প নেই, সুন্নাতের মাঝেই রবের হুকুম নিহিত আছে। তো ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আদায় করতেন, শুধু সুন্নাত আদায় করতেন নয়, সুন্নত আদায় করতেন এমন নয়, বরং নবিয়ে পাককে অনেক বেশি মহাব্বত করতেন, তাজিমও করতেন। শুনেছি আমরা প্রতি কদমের বিনিময়ে এক এক করে গোলাম আজাদ করেছেন, তো এটা তাজিম নয় তো আর কি। আজকে আমরা দেখি যে আমরা নবীকে তাজিম করে কতটুকু কি করছি, কি ত্যাগ স্বীকার করছি, কি বিসর্জন দিচ্ছি, কি কুরবানি করছি।
উনি এরকম করেছেন বিদে তোমার জন্য নিয়ামত, জন্য হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইবনে আসাকিরের মধ্যে রয়েছে যে কিয়ামতের দিন উসমান গনী রাদিয়াল্লাহু তাআলার সাফাতে, ওনার সুপারিশে 70,000 এমন ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত প্রদান করা হবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল।
বিনা হিসেবে জান্নাত,
বিনা হিসেবে জান্নাত,
আল্লাহু আকবার, তাও যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে
এরকম ব্যক্তি,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তো এগুলো কি এমনি
জি
ত্যাগতিক্ষা না দিয়েই যে আমি এমনি সবকিছু করে ফেলবো এমন তো নয়, ওনারা কুরবানি দিয়েছেন,
কুরবানি দিয়েছেন,
ইবাদত রিয়াজত করেছেন। ইবাদতের পরিমাণ যদি হিসাব করতে যাই তো হিসাব হবে না। কেমন হযরত আব্দুর রহমান তাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলেন আমার একবার মাকাম ইব্রাহিমে রাতে অবস্থান করার শেষ সময়টা হলো বা সুযোগ হলো
যে
আমি ঈশা নামাজের নামাজ আদায় করে মাকাম ইব্রাহিমের নিকট গেলাম। এক পর্যায়ে আমি সেখানে এসে দাঁড়ালাম, অবস্থান করলাম। তো এমন সময় এক ব্যক্তি আমার কাঁধের উপর হাত রাখলো, কাঁধের দুই হাতের মাঝখানে হাত রাখলো। তারপর আমি দেখলাম যে তিনি আমির মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহ।
এরপর কিছুক্ষণ পর তিনি নামাজ শুরু করলেন সূরা ফাতিহা, এরপর থেকে কোরআন তেলাওয়াত শুরু করলেন, এমনকি ওই দুই রাকাতের মধ্যে পুরো কোরআনে খতম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ওনারা দানের ক্ষেত্রেও অনন্য, এবাদতের ক্ষেত্রেও অনন্য, আর আমরা দানের ক্ষেত্রেও একেবারে
নগণ্য
এবং এবাদতের ক্ষেত্রে খুব জঘন্য। কারণ শুধুমাত্র ওই অল্প কিছু বাস এতটুকু করেই বাস,
এটা করেও নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করি।
তাহলে আসলে লেখক ভাই আছে না, আমরা সকলে জানি যে বটবৃক্ষ বিশাল আকার, বাতাস যখন আসে তখন বাতাস এটাকে উল্টিয়ে ধুমড়ে মুচড়ে ফেলে, আর যখন ধান গাছ ধানের চারা যখন থাকে এটা যখন বাতাস যখন বয় এটা নুয়ে পড়ে, তো নুয়ে পড়াতে ধান নষ্ট হয় না, ঝুঁকে যায় নষ্ট হয় না, দুইটা নষ্ট হয়ে গিয়েছে দাম্ভিকতার কারণ। তো বলছে ইলম আছে, আপনার জ্ঞান আছে, কিন্তু আপনি ওই দাম্ভিকতার কারণে তো ওষ্ঠাকে হাতে পড়ে যেতে পারেন, আর যখন নম্রতা বিনয় একাগ্রতা যখন থাকবে তখন এটা নূরুন আলা নূর হবে। কারণ এটার মধ্যে খুব সহজেই আপনি বুজুর্গদের জীবনী দেখবেন, প্রত্যেক বুজুর্গরা সাহাবলেন তো ওনাদের তো অনুসরণ করেছেন, কারণ ওনারা তো আসাবিকার নুজুম, যাদের সম্পর্কে বিয়নবী বলেছেন যে আমার সাহাবা একরামরা হচ্ছে আকাশের তারকাতুল্য, তো সাহাবেন তো ওনারা তো আকাশের তারকাতুল্য, তো ওনাদের অনুসরণ করেছেন খুব অল্প সময়ে ইলমে দিন অর্জন করে ওনাদেরকে বেলায়েত নসিব হয়েছে। তো এখন তো বয়স অনেক হয়ে যাচ্ছে আমাদের, ইলমে দিন অর্জন করতে করতে বেলায়েত অনেক দূরের কথা, বেলায়েত শব্দটাই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়ে
গেছে। জি জি জি।
এই জন্য নম্রতা দরকার।
মাশাআল্লাহ। তো আমরা শুনেছি যে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইবাদত করতেন, রিয়াজত করতেন। যদি আজকে আমরা আমাদের অবস্থা দেখি, আমরা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ি না, যেটা আমাদের উপর ফরজ। আর এদিকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওনারা ফরজ ইবাদত করতেন তো করতেনই, সেই সাথে নফল এত বেশি পরিমাণে করতেন, কোনো কোনো নামাজে তো ওনারা পুরোপুরো কোরআনকে খতম করে ফেলতেন। আজকে আমরা নামাজ পড়লেও দেখা যায় যে এর মধ্যে খুশু আর খুজু খুব কম, বিনয় এবং একাগ্রতা খুব কম, আর সেখানেও আমরা কিরাতকে বেছে নেই, যেটা সর্বছোটো কিরাত, সবচেয়ে ছোট কিরাত সেটা, কারণ আমাদের অনেক তাড়া, আমাদের অনেক কাজ, আমাদের অনেক কাজ করতে হয়। অথচ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওনারা হচ্ছেন এক একজন উজ্জ্বল নক্ষত্র, যাদেরকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। তো ওনারা যদি এত বড় ব্যক্তিত্ব হয়েও এত বড় বড় নেকি করতে পারে, এত ইবাদত রিয়াজত করতে পারে, তাহলে আমি আর আপনি কোথায়? আপনি আমি বলবো যে এখন তো সেই সুযোগ নেই, বা আমরা তো ওনাদের মকামে যেতে পারবো না, ওনাদের মর্তবার হতে পারবো না, আমাদের দ্বারা কি এগুলো সম্ভব? ভাই অন্তত ওই পরিমাণ সম্ভব না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তো সম্ভব, এটা তো অন্তত পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি না।
দেখো এখন নামাজ তো পড়ি, যদি গীবত করি চুগল ঘুরি করি, তো আমরা তো ওগুলো জানি গীবতের শাস্তি কী। এখন যাদেরকে অনুসরণ অনুকরণ করে মানুষ, ওনারা ওনাদের যখন ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে যায় মানুষ তখন ওনার প্রতি আস্থা হারিয়ে ফেলে। কী জন্য? কারণ ওনাকে আমরা আইডল মানতাম, উনি যখন সঠিক পথে বিচ্যুত হয়ে যাচ্ছে, উনি যখন ওনার যে রেসপন্সিবিলিটি এটা তখন যখন সরে যাচ্ছে, তখন মানুষ ওনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করে। এই জন্য অত ঐশ্য মন্তাসা অত দিল্য মন্তাসা, আল্লাহ পাক যাকে ইচ্ছে তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছে তাকে অপদস্থ করেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে সম্মান ইজ্জত এটা আল্লাহ পাকের দরবার চাইতে হয়,
চাইতে হয়,
এবং অপমান থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কান্নাকাটি করতে হয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুসংবাদ প্রদান করেছেন, হযরত সাইয়েদনা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একদিন আমি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার বাগানে বাগানের ফিতে ছিলাম, তো একজন লোক এসে দরজায় কষাঘাত করলো। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ইফতাহ লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, তার জন্য দরজা খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও। তখন মুসা আশআরি বললেন যে আমি গিয়ে দরজা খুললাম, দেখতে পেলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
সুবহানাল্লাহ,
আমি তাকে জান্নাতের সুসংবাদ দিলাম, তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। কিছুক্ষণ পর দরজায় আবার কষাঘাত করা হলো। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করলেন যে ইফতাহ লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, যে তার ওই আগন্তুকের জন্য দরজা খুলে দেব এবং তাকে জান্নাতের সুসংবাদ দেব। আমি গিয়ে আবার দরজা খুললাম, দেখলাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আমি তাকে জান্নাতের সুসংবাদ দিলাম। তিনি আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এবং প্রবেশ করলেন। এখন আমি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার আবার অবস্থান করলাম। তৃতীয়বার আবার কে যেন ওই দরজায় কষাঘাত করলো। প্রিয় নবী আবার জান্নাতের সুসংবাদ প্রদান করতে গিয়ে ইরশাদ করলেন যে ইফতাহ লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাতি আলা বালওয়া তুসিবুহু, অর্থাৎ দরজা খুলে দাও ওই আগন্তকের জন্য এবং তাকে একটি বিপদ যা তার নিকট আসবে এরপর সে জান্নাতি। দেখে এতক্ষণ শুধু বলেছেন যে দরজা খুলে সে জান্নাতি, যখন তৃতীয় ব্যক্তির বেলায় আসলো তখন বলতে লাগলো তার জন্য জান্নাত দরজা খুলে দাও, তাকে একটি বিপদের কথাও জানিয়ে দাও এবং সেটির পরে জান্নাতের পক্ষে সে সেটাও জানিয়ে দাও।
জি,
এখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় জন দরজা খুলে তাকে জানালো, তিনটা পাকের শুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে বলা হলো যে মুসিবতের কথা, তখন তিনি বলতে লাগলেন যে আল্লাহুল মুস্তাআন, যে আল্লাহ পাক সাহায্যকারী, মুসিবত আসবে আর আল্লাহ পাক আমাকে সফল করবেন।
সুবহানাল্লাহ।
তাহলে দেখুন দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেল, সাথে সাথে তার উপর যে একটা মুসিবত আসবে, তিনি যদি 40 দিন যাবত অবরুদ্ধ থাকবেন শহীদ হওয়ার আগে, সেটার সুসংবাদও তিনি পেয়ে গেলেন। এটার চেয়েও আরও সবচেয়ে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলমে গায়বের অধিকারী
এটা দ্বারা বোঝা গেল।
এটা বুখারীর হাদিস লেখক ভাই, একদিন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর ফারুক আদম
উসমান
গনি রাদিয়াল্লাহু তাআলা তিনজনকে নিয়ে উহুদ পাহাড়ের উপর আরোহণ করলেন। তখন উহুদ পাহাড় প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশিতে আন্দোলিত হয়ে
সবাইকে পেয়ে একসাথে
ওনাকে পেল, সাথে সাথে আরো তিনজন সাহাবের মধ্যে ওনাদেরকে পেয়ে আন্দোলিত হয়ে একটু কম্পন শুরু করলো। তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন যে হে উহুদ, স্থির হয়ে যাও, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ। তাহলে দেখুন তখনও ফারুক আজম এবং উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তখন শহীদ হন নাই। তাহলে শহীদ হওয়ার পূর্বে অনেক বছর আগে যিনি শাহাদাতের সংবাদ শুনিয়ে দিয়েছেন তিনিই তো ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানি, তিনি তো অদৃশ্যের সংবাদ প্রদানের ক্ষেত্রে কৃপণ, সেটা জানিয়ে দিয়েছেন। এরকম বলতে তো অনেক কথা একদাই, তো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বিচলিত হন নাই, ধৈর্য ধারণ করেছেন। এখন মোবাইল লেগে দেওয়া সিস্টেমের ব্যাপারে কিছু বললে বার খারাপ কিছু বললে ধৈর্য ধারণ করতে হবে, কারণ যেখানে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ব্যাপার এসেছে ওনাকে মুসিবতে পড়তে হয়েছে, সেখানে আমাদের কিছুই না,
কিছুই না। ধৈর্য ধারণ আমাদের আমলের মধ্যে থাকতে হবে, আমাদের অভ্যাসের মধ্যে থাকতে হবে। ধৈর্য ধারণ করা এটা সাহাবায়ে কেরামের উত্তম একটি আমল ছিল। তো আমরা সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও শুনলাম যে উনি বিপদ আসবে শুনেও ধৈর্য ধারণ করেছেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে ওনার সেই মোবারক অভ্যাসের সামান্য পরিমাণও কাতরা নসিব করুক। আমিন বিজাহি খাতামিন নবিকিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন একটি কালাম আবারও আমরা শুনে আসি, এরপর ইনশাআল্লাহ দর্শক আপনাদের কল আমরা অনুষ্ঠানে সামিল করব। জি, কালাম
তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও দেখে করো
তরে কুরবান এই প্রাণ ও গো প্রিয় নবী। সুবহানাল্লাহ, এগুলো তো আমরা কালামে পড়ে থাকি, কালামে শুনে থাকি, কিন্তু এর বাস্তব উদাহরণ ছিল সাহাবায়ে কেরাম আলী মরিদবান, এবং তাদের মধ্যে অন্যতম ছিল হযরত সাইয়্যিদুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ ওনার কাছে অনেক সম্পদ ছিল, অনেক মাল ছিল, যেগুলো শুধু মুখে দাবি করে না, ইয়া রাসূলুল্লাহ আমার সব কিছু আপনার উপর কুরবান, নিজে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছে যে ওনার সব কিছুই হাকিকাতান সত্যিকার অর্থেই নবী পাকের জন্য কুরবান ছিল। ইনশাল্লাহ আলোচনা শুনব, আসুন শুরুতেই আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে সামিল করি। জি, ইনশাল্লাহ। জি, পরবর্তী কল।
মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র, মাশাআল্লাহ মারহাবা, খুব সুন্দর একটি অনুষ্ঠান।
মাশাআল্লাহ আশরাফ ভাই, আপনাকেও ধন্যবাদ। জি, পরবর্তী কল।
আমি মোহাম্মদ মিরাজ মন্ডল, আজকে অনুষ্ঠান দেখছি, খুবই ভালো লাগছে। আমি মাদানী চ্যানেলের একজন নিয়মিত দর্শক, মাদানী চ্যানেল নিয়মিত দেখি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, পরবর্তী কল।
আমার নাম আবিদ রেজা খান নাহি, আমি কি অনকাবত শুনতে চাই যে জানাশিনে আমি আসলে শুনুন।
আচ্ছা, ইনশাল্লাহ এটা অন্য এক সময় শুনবো, যেহেতু উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা চলছে। ইনশাল্লাহ ওনার মানকাবাদ একটু পরে আমরা শোনার চেষ্টা করব। অনেকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছেন, কয়েকটি মেসেজ আমি আপনাদের সামনে পেশ করছি। একজন বলছেন যে, আসসালামু আলাইকুম, আমি শ্রীমঙ্গল থেকে বলছি, আমার নাম আব্দুর রহমান, আমি একটি কালাম শুনতে চাই, সরকারে গৌসে আজম। আচ্ছা, আরেকজন বলছেন রানা ভাই, উনিও নাচ শুনতে চেয়েছেন, নূর এলো নূর এলো। আরেকজন আসিফ ইসলাম ভাই রাজশাহী থেকে, উনিও কালাম শুনতে চাচ্ছেন, আল্লাহ আকবর আল্লাহ আকবর, এই কালামটি শুনতে চেয়েছেন। ইনশাল্লাহ একটু পর আমরা আবারও কালামের দিকে যাব। আসুন আমরা আলোচনার দিকে ফিরে আসি। যেটা বলছিলাম হুজুর, যে উসমানে গনি, ওনার নামের মধ্যেই আছে গনি, তো উনি দীন ইসলামের জন্য নিজের সম্পদকে অনেক বেশি খরচ করতেন। এমনকি আমরা রেওয়ায়তের মধ্যে পাই একটি বীর কূপ পর্যন্ত, বীরে
রুমা
রুমা রুমা, হয়তো বা আপনিও সৌভাগ্য হয়েছে দেখার। এই সম্পর্কে একটু বলবেন যে আল্লাহ রসুলের কদমে উনি নিজের সম্পদকে লুটিয়ে দিয়েছেন, এ থেকে আমাদের শিক্ষা
দুইবার জান্নাত ক্রয় করেছেন রসুল পাক সাল্লাল্লাহু
আলাইহি
ওয়াসাল্লাম কাছ থেকে। দিচ্ছেন যে বীরে রুমা একজন ইহুদির হস্তগত ছিল, সেটা বিক্রি করবে, এটা কে নিবে বা এটা কে ক্রয় করবে? যে এটা ক্রয় করে মুসলমানদের জন্য এটা উৎসর্গ করবে, তার জন্য জান্নাত
সুসংবাদ।
উসমান গনি সেটা ক্রয় করলেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। তো আরেকবার হচ্ছে জঙ্গে তাবুক সময়, তখন
তাবুক যুদ্ধে।
তাহলে বীরে রুমা আপনার যাওয়ার সৌভাগ্য নসিব হয়েছে, আমারও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় প্রিয় নবী হুজুরপুর নুরসাল্লাহ আসলামের সৎকায় যাওয়ার সৌভাগ্য নসিব হয়েছে বীরে রুমার। অনেক প্রশান্তি হয়ে এখন দেখ বীরে রুমা যখন সেখানে যাওয়া হয়, তখন যারা শুনেছে যারা বা যারা পড়েছে, তখন তাদের চোখের সামনে মনে হবে যে উসমান গনি হয়তো এখানে আছে, মনে হয় আমার নবী হয়তো এখানে ঘোষণা দিচ্ছেন, উসমান গনি এই তুই কুফটাইতে দিয়েছেন, উৎসর্গ করেছেন। এই জন্য আমাদের উচিত যখনই সময় সুযোগ আসবে এরকম দান অনুদান সৎকার এটা যেন মিস না করি আমরা।
জি, তাবুক যুদ্ধের বিষয়ে বলছিলেন।
জি, তো জঙ্গে তাবুক যখন ডাক আসলো, তখন তিনি একসাথে অনেক সম্পদ তিনি জঙ্গে তাবুকের জন্য তিনি উৎসর্গ করে দিলেন।
জি,
তাহলে এখন দীন ইসলামের জন্য যখন যেটা দরকার, যখন যেটা দরকার সেটা সাপোর্ট দিতে হবে। সেটা সেই 1400 বছর আগেও যেমন ছিল ইসলামের জন্য প্রয়োজন, আজকেও এক প্রয়োজন আছে, কিন্তু হ্যাঁ প্রেক্ষাপট ভিন্ন
ভিন্ন,
এটা বুঝতে হবে। এখন যদি বলে না আমি ওই সময় হিসাব করে এখন যদি লড়াই হয় যুদ্ধ হয় তখন আমি কী করবো কন্ট্রিবিউশন করবো, তো এখন লড়াইয়ের বেশি কন্ট্রিবিউশন নয়। এখন অনেক মুসলমান হত দরিদ্র, অনেক মুসলমানের বাচ্চারা মাদ্রাসায় পালা করতে পারছে না, তাদের ভরণ পোষণ, তাদের আহার, এগুলা রাস্তাঘাট নির্মাণ, যেখানে পানির ব্যবস্থা নেই সেখানে পানির ব্যবস্থা করা, সবগুলি ইসালের স্বভাব। এখন করার মানুষের অভাব, ইসালের স্বভাব লাভের ক্ষেত্রে আমরা সবাই তো অঙ্ক বুঝি, ম্যাথ বুঝি, লাভ ফিসা লাভ লোকসান সবাই বুঝি, কিন্তু নেকির লাভ এটা কম বুঝি। দেখুন
জি জি, আর একটা বিষয় হচ্ছে যে হুজুর, সম্পদ থাকাটা বাহাদুরি না, সম্পদের মধ্যে অধিকাংশ সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করাটাই হচ্ছে বাহাদুরি। এজন্যই তো ওলামায়ে কেরাম আমাদেরকে এটাই বলেন যে হে আল্লাহ, দোয়া করলে এভাবে দোয়া করো যে আমাদেরকে ওসমানে গনির মতো দৌলত দাও,
জি,
যাতে আমার কাছে দৌলতও আসে এবং তোমার রাস্তায় খরচও হয়।
ওসমান গনির সাখাওয়াত
সাখাওয়াত
ওইটা যেন দান সাদাকা দেন, ওইটা যেন আসে।
সুবহানাল্লাহ,
তিনি জামিউল কোরআন,
হ্যাঁ জামিউল কোরআন ছিল,
কোরআনকে একত্রিত একত্রিত করে,
ওনার সময় তো কোরআন নিয়ে অনেক,
হ্যাঁ অনেক কিছু হয়েছে, উনি পাণ্ডুলিপিকে পাণ্ডুলিপি করে সবগুলো একত্রিত করে পাণ্ডুলিপি করে বিভিন্ন প্রদেশের মধ্যে করে দিয়েছেন। এগুলো পরবর্তীতে এসে এগুলোকে আবার একটু মডিফাই করে হাজ্জাজ বিন ইউসুফ এটার নুকতা লাগিয়ে, তারপর তাহলে অনেক লড়াইয়ের মধ্যে অনেক হাফেজ কোন শহীদ হয়ে গিয়েছিল, যার কারণে উনি এটা আমলে নিলেন এবং উনি সব পাণ্ডুলিপি একত্রিত করে একসাথে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো নবীর যুগে ছিল না, এটা নবীর যুগে ছিল না, পাণ্ডুলিপি করেন একসাথে নবীর যুগে ছিল না,
ছিল না,
এটা ওসমান গনির খিলাফত,
আপনার এটাকে কি বলেন আপনার হরকত বলেন না, হরকত তো ছিল না,
ছিল না,
বিনা হরকতে তখন পড়া হতো,
পড়া হতো। তো এগুলো সব পরবর্তীতে হচ্ছে।
জি,
তো এখন ওই যুগে ছিল না বিদায়, এখন সবকিছু বাদ দিবা, তাহলে এখন গাড়িতে চড়তে পারবো না, মোবাইল ইউজ করতে পারবো না, এসিতে থাকতে পারবো না, এই কাপড়ে পড়তে পারবো না, এগুলো কিছুই নবীর যুগে ছিল না, আমরাও ছিলাম না।
আসলে যুগ অনুযায়ী বিভিন্ন কিছু পরিবর্তন হয়,
আসলে লেখা যুগের কারণে ফতোয়ার মধ্যে পরিবর্তন আসে।
জি জি,
যেভাবে যেমন যদি জাকাতের হিসাব করি স্বর্ণের, তো এখন ওই যুগের স্বর্ণের হিসাব দাম আর বর্তমান যুগের স্বর্ণের দাম
অনেক পার্থক্য,
তাহলে এই যুগের ফতোয়ার মধ্যে চেঞ্জ মানি হারাম তা হালাল হবে না, আবার ওইরকম নয়, তার মানে মানদণ্ডর ক্ষেত্রে মূল্যটা ওই যুগের নাই, বর্তমানের যে রেট ওইটা হিসাব করতে হবে,
ঠিক থাকবে,
হ্যাঁ মূল্যটি ঠিক থাকবে, পরিবর্তন হচ্ছে এগুলা, তো এগুলো পরিবর্তন আসবে, এগুলোর মধ্যে হ্রাস বৃদ্ধি হবে, এগুলোর কথা বল। তার মানে এই নয় যে নজরুল যুগে এটা জায়েজ ছিল, এখন এটা হারাম হয়ে গিয়েছে, ওই সময় হারাম এখন আবার জায়েজ, মাযাল্লাহ মানে এরকম নয়, মদ তখনও হারাম ছিল
এখনো হারাম,
এখনো হারাম, প্রাথমিক যুগের কথা বললে তো হবে না, ওই যুগের কথা, এখন যেটা শরীয়ত যেটা প্রবর্তন হয়ে যখন হয়ে গিয়েছে এটা হারাম, এটাকে আর হালাল কোনো সুযোগ নেই এগুলোর ক্ষেত্রে। কিন্তু তার মানে এ নয় যে আমি নেকির কাজ করব না, আমি এভাবে চলব বা আমি এইভাবে করব। আপনি যেটা বললেন যে সম্পদ সৎ পথে ব্যয় করা, যে সম্পদ আমি আমার মা বাবার জন্য বিয়ে করতে পারি নাই, যে যে সন্তান যোগ্য সন্তান হওয়ার পরও সব কিছু থাকার পরও মা বাবার সন্তুষ্টি লাভের মধ্যে জান্নাত লাভ করতে পারে নাই, তো ওই সম্পদ দিয়ে কি হবে আর, কি জন্য এই সম্পদ? এই জন্যই তো দাওয়াত ইসলাম এটাই যে নেককার সন্তান, যেটা বললাম দুয়ার ক্ষেত্রে সন্তান সবাই চাইলে একত ভাই, কিন্তু এই সন্তান পরবর্তীতে কালপিট হবে নাকি অন্য কিছু হবে এটা আসতে পারে, কিন্তু জন্য আল্লাহ সন্তান যখন দিচ্ছ নেককার সন্তান, যদি নেককার সন্তান হয় তাহলে কোনো পিতামাতাকে বৃদ্ধাশ্রম
হয়রানি হতে হবে না,
এরকম একাকিত্বের মধ্যে মৃত্যুবরণ করে এক সপ্তাহ যাবত কবরস্থান না হয়ে ঘরের মধ্যে আবদ্ধ থাকে কিন্তু আল্লাহ হেফাজত করবে।
জি জি জি,
তো এগুলো হচ্ছে এই দাওয়াত ইসলামের মূল মকসদ, এগুলো যে নিজে নেককার হওয়া, যেন আল্লাহ যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তুমি নিজেও বাঁচো পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে, তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজেকেও বাঁচতে হবে পরিবারকে এটা শিক্ষা দিতে হবে। এই জন্য সাহাবায়ে কেরামের জীবনী এগুলা এত বছর পর আজকে আলোচনা করার দ্বারা এটা উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর ফুইজাত বরকত আমাদের সামিল হাল হবে, সাথে সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দর্শক শ্রোতা যারা শুনছেন এরাদের নব প্রাণ আবার উজ্জীবিত হবে, যে সাহাবায়ে কেরাম যাদেরকে যাদের সম্পর্কে প্রিয় নবী আসহাবিকা নুজুম বলেছেন যে তারা এরকম দানশীল ছিল, এরকম ইবাদত গুজারকারী ছিল, ওনারা এদিন ইসলাম যে এরকম কোরবানি করেছেন, আমরাও একটু চেষ্টা করি ওনাদেরকে অনুসরণ, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা শুনলাম যে জামেউল কোরআন ছিলেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা, কোরআনকে একত্রিত করেছিলেন, কোরআনের সবগুলো পাণ্ডুলিপিকে একসাথ করেছিলেন, এবং আজকে আমরা যে কোরআন পড়ছি এর পেছনে অবদান হচ্ছে, সুন্দরভাবে যে কোরআন আমরা পড়তে পারছি এর অবদান হচ্ছে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহ পাক উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকেও কোরআনের আশিক বানিয়ে দিক, কোরআনের প্রেম ওনার অন্তরে ছিল বিধায় তো আজকে উম্মার জন্য চিন্তা করেছেন, আর সেই চিন্তা উনি বাস্তব রূপ দিয়েছেন। তো কোরআনের আশিক হওয়া উচিত, কোরআন শেখা উচিত, কোরআন পড়া উচিত। আজকে অধিকাংশ মুসলমান কোরআন পড়তে জানে না, দেখে দেখে কোরআন পড়তে না জানা এটা মুসলমানদের জন্য অনেক বড় দুর্ভাগ্যের বিষয়। দেখে দেখে আমরা কোরআন পড়তে জানি না, অথচ মুখস্থ ঠোঁটস্থ আমরা স্পোকেন ইংলিশ এগুলা বলছি,
দুর্ভাগ্যের বিষয় তো লেখক ভাই। আরবি 12 মাসের নাম মুসলমান
বলতে পারে
না, আমি ওইটা বলছি মেজরিটি শুড বি গ্রান্টেড।
হ্যাঁ,
তো যেখানে মেজরিটি শুড বি গ্রান্টেড সেখানে আপনি যদি জিজ্ঞেস করেন এখানে জানালেন যারা আছে এদেরকে যদি বলা হয় যে আরবি মাস কয়টা, অনেকে ওইটাও জানবে না, কিন্তু আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এরা আপনি যেটা বললেন যে মুখস্থ এক নিঃশ্বাসে বলে ফেলতে পারবে, কিন্তু মুসলমান হিসেবে ইসলামের প্রথম মাস ইসলামী মাস আর এই মাস কোনটা জানে না।
হুজুর আপনি এটা বলছেন, আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম, মানে অনেকে ওই যে কন্টেন্ট ক্রিয়েশন যারা ইন্টারভিউ নেয় না বিভিন্ন পাবলিক প্লেসে গিয়ে গিয়ে, মুসলমানকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার নবীর নাম কি, নবীর নাম পর্যন্ত বলতে পারতেছে না, এর চাইতে দুর্ভাগ্যের আর বিষয় কি আছে বলেন? আমাদের অবস্থা হচ্ছে এখন এটা, আমাদের নবীর নাম কি এটা পর্যন্ত বলতে পারছে না।
এটা নয়, একজন শিক্ষক গভর্নমেন্ট জব করেন, একজন শিক্ষক, তো গাড়ির মধ্যে উনি বলতে লাগা একজন শিক্ষক আরেকজন শিক্ষককে যে বলতে লাগলো যে আপনার টাকা পয়সা কেমন আছে, আপনি একটু ইয়াতে গিয়ে একটু যান, একটা কাবায় গিয়ে একটু ঘুরে আসেন না, একটু কাবায় গিয়ে একটু ঘুরে আসেন,
মানে
উনি বলতে পারছেন যে আপনি উমরা করেন বা হজ করে আসেন, হ্যাঁ এটা দ্বারা আপনার গুণা মাফ হবে, বা এতটুকু ন্যূনতম
ন্যূনতম
শিক্ষাটা যদি না থাকে আমি কিরকম মুসলমান আর, যে মানে কথাটা বলতে লাগলে এরকম এত খুব একদম সিম্পল লাগে,
এটা এটা সমান একটা নরমাল বিষয় একটা,
হ্যাঁ গিয়ে একটু আপনি একটু কাজ আছেন একটু ওইটা করে ফেলেন ওই কাবা গিয়ে ঘুরে আস, এটা শুনে মানে খুব একটু ইয়া লাগলো, খুব খারাপ লাগলো যে মুসলমান এটা কী হবে, কাবা শরীফ যাওয়া, হানায় কাবা চোখে দেখা, সবজি গম্বুজ চোখে দেখা, সবার ভাগ্য জুটে না যে খানায় কাবায় তো আপনি মার্শাল্লাহ যাওয়ার সব নসিব হয়েছে, দেখা আসার সময় কেমন মনে লাগছিল, মনে হচ্ছে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে।
জি,
খানায় কাবার সৌন্দর্য, যে খানায় কাবার মধ্যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আশমস্ত আম্বিয়া কারীম আলাইহিস সালাম এখানে পদচারণ আরাম করছেন, ফেরেশতারা যেখানে তুষ্টি পাচ্ছেন, যেখানে আল্লাহ পাকের রহমত 120টা রহমত দৈনন্দিন নাজিল হচ্ছে, সেই খানায় কাবাকে তো তুচ্ছ তাচ্ছিল্য করে খুব সিম্পলভাবে বলে দিচ্ছে যে ওখানে একটু গিয়ে ঘুরে আসুন। তো আর সরকার আপনি যেটা বললেন যে নবীর উম্মত হয়ে নবীর নাম বলতে পারছে না, তো সে সেখানে কি করবে আর?
জি,
চাইবো কি আর বলবো কি?
আল্লাহু আকবার।
জি, নবীর দরবারে সকালে 70,000, সন্ধ্যাবেলায় 70,000 ফেরেশতারা তাওয়াফ করতে আসে। সেই নবীর দরবারে গিয়ে যদি চাইতেই না জানি উনি কার দরবার আসলো, উনি কে, উনি কীভাবে দিতে পারেন? অথচ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস ওনার মধ্যে ছিল, গোপন ছিল। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন জাহেরাত পর্দা করার সময় যখন ঘনিয়ে আসলো, তখন তিনি ওসমান গনি রাদিয়াল্লাহু ডাকলেন, ডেকেই তখন তার কানে যেন কী বললেন, অপর যে ওসমান বুঝে বুঝছো এটা? ওসমান বলছি যার সর্দার বুঝেছি, রাস্তাটা ফাঁস করে নেই। তাহলে দেখুন মোহাব্বত কতটুকু গভীর হলে এভাবে কানা মুখে কথা বল। অথচ ওসমান সবচেয়ে বেশি লজ্জাশীল,
হ্যাঁ ওনার হায়া অনেক ছিল,
অনেক বেশি লজ্জাশীল। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ওসমান গনি তো বলতে লাগলেন যে যেদিন আমি আমার ডান হাত আমি আমার রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, ওই দিন থেকে আমার এই ডান হাত তো আমি কখনো সতরের সাথে স্পর্শ করিনি।
আল্লাহু আকবার, আল্লাহ।
আপনি বলেন এটা কোন কিতাবে আছে যে আমি আমার শরীরে আমার সতরের স্পর্শ করবো না কেন? এটা আমার হাত, সবকিছু তো আমার, আমি না যাইজো না কেন? যে এই হাতটা আমার নবীর সাথে লেগেছে, ওইটা আমি ওই জায়গায় সতর হতে আমি স্পর্শ করাবো না, ওইটা আমি আদাবের সাথে রাখবো এটা হাতটাকে। এখন আজকে যারা বা অনেকে বলতো যে বায়াত করতে আসলো, আরে সাহাব এখন তো আমি নবীর হাতে বায়াত গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, বায়াত হয়েছেন, আর এটাকে এত বেশি প্রায়োরিটি দিয়েছে, এই হাতটা যেমন তেমন ব্যক্তির সাথে লাগে নাই, ইমাম আলম সাথে লেগেছে। বলতে পারতো,
জি জি
জি, বলতে পারতো যে আমার শাশুর শ্বশুর আমার শ্বশুর আর কি হয়েছে নাউজ মাযাল্লাহ, এটা বলে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ,
আদব
আদব, শ্বশুর বলে নাই, সিদ্দিক আকবর তো কখনো বলে নাই, কিন্তু সিদ্দিক আকবর তো ওনার শ্বশুর আমার রসুলের শ্বশুর, কখনো তো বলে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ এটা আদবটা সাহাবরা কিন্তু আমরা শিখেছি। তো ওসমান গনি তো আমাদেরকে আদব শিখাচ্ছেন যে পীরের হাতে আমরা আজকে যারা হাত রাখছি ওইটা অনেক মূল্যবান, কেননা আদবটা আজকে নয়, এটা ওসমান গনি শিখিয়েছেন, কেননা আমার নবীর সাথে হাত লাগার কারণে এটার সতর্ক স্পর্শ করে নাই, এটাকে হিসেবে রেখে দিয়েছে।
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়ার ব্যাপারে এসেছে যে ফেরেশতারা পর্যন্ত ওনাকে হায়া করতেন
নিঃসন্দেহে। একবার রওয়ায়েত আছে, এটা আছে মাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন যে আমার নবী একটু কাপড় সরানো ছিল সাদা মুবারক সেদিন ছিল না, তখন সিদ্দিক আকবর তশরিফ আনলেন, কষাঘাত করল দরজায় যে কে সিদ্দিক আর ভিতরে আসো। এরপরে ফারুক আজম ঠিক আছে ভিতরে আসা, কাপড় মানব এরকম ছিল উদাম গায়ে ছিল এরকম, যে মাত্র ওসমান গনি কষাঘাত করলো যে কে ওসমান, তাড়াতাড়ি আমার নবী গিয়ে চাদর পরিধান করলেন যে ওসমান আসো ভিতরে আসো। তখন মাসের সিদ্দিক জিজ্ঞেসেন ইয়া রাসূলুল্লাহ যখন আমার আব্বাজান আসলো তখন আপনি এরকম ছিলেন, যখন ফারুক আজম আসলো তখন আপনি এরকম ছিলেন, যে মাত্র ওসমান আসলো আপনি তাড়াতাড়ি চাদর পরিধান করলেন, রহস্যটা কি? যে ওসমান বেশি লজ্জাশীল, ওসমানকে ফেরেশতারও কি করে লজ্জাবোধ লজ্জা করে, এই জন্য আমিও লজ্জাবোধ করতে করতে গেল তাড়াতাড়ি। তাহলে দেখুন ওসমান গনির শান কেমন। এখন আজকে মুসলমানের সন্তান দেখত ভাই নিজের সতর পর্যন্ত আজকে খুলে দিচ্ছে, আজকে মুসলমানের ছেলে মেয়ে আজকে সতর্কে জিনিস ওইটাও জানলেন। তো আমাদের মধ্যে
অথচ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বিষয়েরও হায়া করতেন যেগুলো শরীয়তে নাজায়েজ ছিল না, এমন এমন বিষয় নিয়ে হায়া করতেন যেগুলো শরীয়তে নাজায়েজ ছিল না, কিন্তু আজকে আমরা নাজায়েজ কাজের মধ্যে হায়া করছি না, নাজায়েজ কাজ করছি কিন্তু হায়া করছি না, লজ্জা আমাদের নাই, শরম আমাদের নাই,
হারামের মধ্যে আমরা লিপ্ত না লেখত ভাই। এখন আপনি যদি বলেন এটা হারাম, এখন এটাকে আরো প্রমোট করার জন্য সে উত্তেজিত হয়ে এটাকে বলবে যে করো ভিডিও ভিডিও করো সোশ্যাল মিডিয়া দাও, কি হয়েছে? সবকিছু তো আমার, টাকা পয়সা আমার, গাড়ি আমার, ব্যক্তি আমার, সবকিছু আমার, আমি যেমন ইচ্ছে তেমন করব। কিন্তু এখানে এটা মনে রাখা দরকার, সবকিছু আমার, সবকিছু আমার, কিন্তু তারপরও লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ পাকের। এখানে আমি আর আপনি তো ক্ষণিকের ক্ষণিকের জন্য মালিক, কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য, কিছু বছরের জন্য, এরপর আবার অন্য কেউ চলে আসবে, শেষ পর্যন্ত প্রকৃত মালিকরা চলে যাবে। তাহলে আমার হায়াত যে চলে যাচ্ছে, এই যে ওসমান গনি যে এই এই কথাটা খুব স্পর্শকাতর, যেমন নবীর হাতে হাত থাকার কারণে এই হাতটা আর কখনো কি করিনি। শুধু এমন নয়, এই হাতটা এই জন্য তো বলা হচ্ছে না যে ইমান যখন এনেছি, হাত যখন দিয়েছি ইমান এনেছি, তখন এই ইমান আর বিক্রি করবো না, গরদান দিব তারপরে ইমান দিব না। এটা সাহাবায়ে কেরামদের শিক্ষা। শহীদ হয়েছেন কিন্তু ইমান দেন নাই, 40 দিন পর্যন্ত অবরোধ, অবরুদ্ধ থাকার পরও রোজাও রেখেছেন, নামাজ আদায় করেছেন। তো রাওয়ায়েতের মধ্যে যেটা রয়েছে যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুষ্টি পানলেন ওসমান গনিকে। তখন যে ওসমান তোমার খুব কষ্ট হচ্ছে, জিয়া রাসুল্লাম খুব কষ্ট হচ্ছে, তখন আমার নবী পাত্রবর্তী পানি দিলেন, পান করো। অর্থাৎ আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তিনি মনে করছেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু আমাকে এটা বললেন যে আমার নবী কালকে তুষ্টি পেনেছেন, এবং আমাকে বললেন যে ওসমান তোমার খুব কষ্ট হচ্ছে, বলছে ইয়া রাসূল খুব কষ্ট হচ্ছে, তোমার খুব পানি পিপাসা লেগেছে না? যে হ্যাঁ ইয়া রাসূল খুব পানি পিপাসা, পানি 40 দিন যাবৎ। বলছে না পানি পানি পান করো, ইচ্ছা মতো পান করো। এখন প্রশ্ন হচ্ছে আমার মতে অনেক আগে পর্দা করেছেন, এখন নবী সশরীরে চলে আসলো ওসমান গনি তার পানি পান করানোর জন্য, পানি পান করলেন, পান করার পর বলছে ওসমান তুমি কী চাও, তুমি যদি চাও তাহলে তোমাকে এদের বিরুদ্ধে তোমাকে সাহায্য করে বিজয় দান করব, আর যদি চাও আমার আমাদের সাথে এসে ইফতার করতে পারবে। জিয়া রাসুল আমি আপনার সাথে ইফতার করে এটাকে পছন্দ করলাম, তো ঠিক আছে। এরপরে তিনি শাহাদত বরণ করলেন। তাহলে দেখুন এখান থেকে মেসেজ হচ্ছে এটা, আজকে আমি আপনি যারা বলছি যে কোথায় রসুল মদিনা শরীফ আর কোথায় আমি, কী হচ্ছে, কী কী হবে বা কী দেখছে, আপনি যেটা বললেন যে নবীকে সেটা চিনছি না, আর যদি ডাকার মতো যে ডাকতে জানলে ওই রসুল মদিনা থেকে স্বয়ং সশরীরে এসে পানিয়ে পান করে। এটা আমার আল্লাহ পাকের দয়া, দা আলিকা ফদলুল্লাহ ইউতি মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দয়া দ্বারা ধন্য করেন। এটা আমার নবী জানে কোনো ব্যাপার নয়, আমার আল্লাহ পাকের দয়া বাস। তাহলে দেখুন ওসমান গনির বিশ্বাস ছিল এটা, যে তিনি এটাও বললেন যে আমি যে কালকে পানি পান করেছি ওই পানির তৃপ্ততা আমার কণ্ঠনালীর মধ্যে এখনও আছে, সিক্ততা এখনও আছে। এখন অনেকের মতো স্বপ্নের মতো মনে হবে, এগুলা অনেক কাল্পনিক বস্তুর মতো মনে হবে, এগুলো কাল্পনিক নয়, এটাই তো মুজেজা। মুজেজার একত্ব হচ্ছে অপরকে এজাজ, অপরকে অপারক করে দেওয়া, যেটা সাধারণ ব্যক্তির জন্য এটা সম্ভব নয়, সেটাই হচ্ছে মুজেজা। সুবহানাল্লাহ, যেগুলো প্রকাশ পায়।
সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। অনেক মহব্বত করতেন নবী পাককে, নবী পাককে অনেক বেশি শ্রদ্ধা করতেন, এহতেরাম করতেন, সম্মান করতেন। আল্লাহ পাক আমাদেরকেও এর বিন্দু পরিমাণ আমাদেরকে নসিব করুক। আসুন, অনেক রিকোয়েস্টেড কালাম ছিল, মানকাবাত ছিল, সেগুলো এক এক করে আমরা শুনে নেই। জি হুজুর।
উদার তর প্রভাব উসমান গনি, উদার তর প্রভাব উসমান গনি, কি অপর উসমান গনি, জঙ্গ জুড়ে তিনি হলে অদ্বিতীয়, জঙ্গ জুড়ে তিনি হলে অদ্বিতীয়, উসমান গনি, কি পরবো হিমত রসমানে গনি তিনি হলে মানে গনি কি অপরবো হিমত রসমানে গনি জানতে অধিকারী হলেন জগতে শোক সম্ভব করলেন দিপতে জানতি করিনি হলেন জগতে সকল সম্পদ করলেন বিলীন কোদা দিপতে রসমানে গনি নো বীর প্রেমী তিনি রসমানে গনি উদার প্রমা রসমানে গনি অপর প্রম হিমত রসমানে গনি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত ওয়া সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র। আমরা সাইয়্যিদুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আলোচনা শুনছিলাম, অনেকটুকু আলোচনা আমরা শুনেছি। যদি আমরা দেখি যে উনি যেভাবে একদিকে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন এবং নবিয়ে পাকের জন্য সব কিছু কুরবান করতেন, এবং আমরা দেখেছি যে কোরআনের খিদমত উনি করেছেন, ওনার মধ্যে হায়া ছিল। এরপর যদি আমরা দেখি যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ইসলামের খলিফাও ছিল এবং তৃতীয় নাম্বার খলিফা ছিল। তো খিলাফতের অনেকগুলো দিক আমরা দেখতে পাই কিতাবের মধ্যে। আসুন কিছু ঝলক আমরা আমাদের হুজুর হুজুর থেকে শুনে আসি।
তিনি প্রায় বারো বছর
জানেন
খিলাফতের দায়িত্বে ছিলেন, সাথে সাথে তিনি যাকাত সংগ্রহ থেকে শুরু করে ইসলামের যে কাজগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেগুলো ছিল সেগুলো বলবৎ রাখার সর্বদা চেষ্টা করেছেন।
জি,
বিশেষ করে মুসলমানদের মধ্যে ডিভাইডেড হওয়াটা তিনি পছন্দ করেন নাই, রক্তপাত করা তিনি পছন্দ করেন নাই। তিনি এই জন্য তিনি শহীদ হয়েছেন, তিনি চাইলে কিন্তু রক্তপাত ঘটাতে পারত। তার অনুসারী যারা ছিল তারা তাকে বলতে লাগলো যে উসমান গনি আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলবো, তাদেরকে আমরা কী করবো এখান থেকে বিতাড়িত করে দিব। বলে যে উসমান গনি তারা বলে যে না, আমি রক্তপাত করাতে চাই। কিন্তু একজন মাত্র অমুসলিম, একজন বিদর্মী মিশরের তার উস্কানিতেই মুসলমানরা কী করেছিল, বিদ্রোহ করেছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এখান থেকে আমাদের একটা মাদানী ফুল হচ্ছে, এটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আশরাই মুবাশশার অন্তর্ভুক্ত, যিনি যুন্নুরাইন, যিনি কখনও মিথ্যার আশ্রয় গ্রহণ করে নাই, যিনি কখনও কপটতা দুঃখাবাজির মধ্যে লিপ্ত হন নাই। তো তিনি যদি নির্যাতনের শিকার হয়, আজকে যারা অনেক দোষে অনেক ভুল ত্রুটিতে যারা লিপ্ত, তো তাদের মুসিবত সাধারণ এমনি আসবে, স্বাভাবিক। তো এটা ওই জন্য এটা এটাও রয়েছে যে দুনিয়াটা হচ্ছে মোমেনদের জন্য জেলখানা, আর যারা বেদিন এদের জন্য দুনিয়া জান্নাত। আমাদের এটা মনে রাখতে হবে, যারা আজকে টাকা পয়সা দন দৌলতের পিছনে যারা দৌড়াদৌড়ি, তাদের বোঝা উচিত যে এটা তো নিচক মাত্র কিছুদিনের জন্য, সব কিছু তাকে চলে যেতে হবে। কিন্তু আমার যাওয়া আর ওসমান গনি রদিয়াল্লাহ তাআলা আনহুর যাওয়ার মধ্যে পার্থক্য কোথায়? অবশ্যই পার্থক্য রয়েছে। কেননা হযরতে ওসমান গনি রদিয়াল্লাহ তাআলা 18ই জিলহজ অতিশীল যে তিনি শহীদ হন, এই 18ই জিলহজ আমাদের উচিত ওসমানের জন্য সেই শাহাদাত বার্ষিকী উদযাপন করা, ফাতেহা খানি করা, ইসালা সওয়াব করা, মিষ্টান্ন বিতরণ করা, গরিবদের মাঝে যারা থাকবে, যারা সবাই পরিবার সদস্য,
ওনার জীবনী নিয়ে আলোচনা
করা, এবং ওনার জীবনী থেকে আমরা কী শিক্ষা পাই, উনি কেমন সত্যবাদী ছিলেন, কেমন নামাজে ছিলেন, কেমন ইবাদত গুজারকার ছিলেন, কেমন ওয়াফাদার ছিলেন, কেমন আশিক রসুল ছিলেন, এগুলো আমরা আলোচনা আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জীবিত করা, সাথে সাথে এটাও চিন্তা করা যে প্রিয় নবী তাঁর জন্য কেমন কেমন মেসেজ দিয়েছেন এবং ফেরেশতারা তাকে কীভাবে গ্রহণ করেছেন।
সুবহানাল্লাহ,
যখন তাকে যখন জান্নাতুল বকির মধ্যে, আপনারা তো দেখেছেন জান্নাতুল বকি যেখানে মুসলমান সাহাবায়ে কেরাম আলাইহিমুস সালাম সহ অনেকের সেখানে মাজার মুবারক সেখানে রয়েছেন, জিয়ারত করছেন, যেখানে কোনো মুসলমান যদি সেখানে দাফন হয় তার জন্য কোনো সওয়াল জব সেখানে হবে না, সে জান্নাতুল বকি, অনেক মুবারক জায়গা। তো সেই জায়গার মধ্যে যখন তাকে যখন দাফন করা হচ্ছে, দেখো ভাই, তো সেখানে ফেরেশতারা সেখানে আগমন করেছে। তো ফেরেশতারা শুধু একজন দুইজন নয়, অশ্বারোহী ঘোড়ার মধ্যে আরোহণ করে অসংখ্য সেখানে কী করলো,
সুবহানাল্লাহ,
তষ্টি ফানলো। প্রখ্যাত সাহাবিরা তখন রাতের অন্ধকারে যখন জান্নাতুল বকিতে যখন কবরখন চলছিল তখন তখন দেখলো যে হঠাৎ একটি অশ্বারোহীদের একটা বিশাল বাহিনী জান্নাতুল বকির মধ্যে প্রবেশ করলো। তখন ওনারা একটু ঘাবড়ে গিয়েছিল, তখন ওই অশ্বারোহীরা বলতে লাগলো যে আপনারা ভয় পাবেন না, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আপনারা একদম ভয় পাবেন না, এবং যে আমরাও তার দাফন কাজের মধ্যে অংশগ্রহণ করার জন্য এখানে এখানে এসেছি। তখন পরবর্তীতে এখান থেকে সাবাহিদের নবতের মধ্যে রয়েছে, পরবর্তীগুলো একটা বিচার বিশ্লেষণ করা বোঝানো হচ্ছে যে এটা কোনো মানুষ ছিল না, এগুলো রহমতের ফেরেশতারা ছিল। তো যার দাফনের মধ্যে রহমতের ফেরেশতারা আসে, তো কেমন সৌভাগ্যবান সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমাদের জানাজার মধ্যে ফেরেশতা দূরের কথা, পরিবারের সদস্যেরা বা আত্মীয়স্বজন আসে কিনা সন্দেহ, কিন্তু কী জন্য, যে আমাদের খ্রিস্ট কালচারের জন্য, আমার চারিত্রিক বলেন, নৈতিকতা বলেন, আমার পরহেজগারিতা বলেন, আমানতদারিতা বলেন, এগুলো যদি না থাকে, ওয়াফাদার যদি না হয়, তাহলে আত্মীয়রাও সেখানে আসবে না। যদি একজন বেওয়াফা, দুনিয়াতে এক বেওয়াফা, তখন মানুষ বলছে আমাকে, আমি বড় বেওয়াফা, কারণ আমার মধ্যে আমানতদার ছিল না, লিবাস ছিল, উপরে সাদা ছিলাম, ভিতরে সাদা ছিল না, এলম ছিল, আমল ছিল না, নামাজ পড়েছি, গীবত করেছি, তো ওই এলম দিয়ে কি হবে আর?
আল্লাহু আকবার।
এই জন্যই তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে শুধুমাত্র ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তি সর্বপ্রথম ওনার ঘরে যখন প্রবেশ করলেন, যখন তাকে আঘাত করার জন্য, তখন ওনার স্ত্রী ছিলেন, তখন উনি চিৎকার করে উঠলেন যে কাকে কী করছো, তখন ওই ব্যক্তি তোমাকে আঘাত করলেন, চাপাট আঘাত করলেন, তখন ওসমান গনি তাকে তার জন্য চারটা বদদোয়া দিয়েছেন, তার দুই হাত দুই পা দুই চক্ষু যেন ধ্বংস হয়ে যায় এবং সে মৃত্যুবরণ করার সাথে যেন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়।
আল্লাহ আল্লাহ।
ওই ব্যক্তি পরবর্তীতে রাস্তার মধ্যে এরকম ছিল, দুই হাত ছিল না, দুই পা আছে, দুই চোখ ছিল না, সে বলছে বলছে আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, কী জন্য, বলছে ওসমান গনি তোমার বদদোয়া, অভিশাপ হয়ে গেছে, এখন শুধু একটা বাকি আছে, তিনটাও পরিপূর্ণ, এখন আমি মৃত্যুবরণ করলে জাহান্নামে। তাহলে দেখুন ওনাদের জবানটা কেমন ছিল, তো উনি চাইলে তখন বলতে পারতেন আল্লাহ আমাকে এখনই রক্ষা করো, পানির ব্যবস্থা করে দাও, কিন্তু এটা না, কারণ উনি আল্লাহ পাকের যে তকদিরের উপর, আল্লাহ পাক যে তকদিরের মধ্যে এটাকে শাসন শহীদের মর্যাদা দিয়েছেন, যেন ওই শহীদের মর্যাদা তিনি সাদরে গ্রহণ করেছেন, যেন আজকে তিনি স্মরণীয় ও বরণীয়।
সুবহান সুবহান। তো দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে, যে উনি কেমন ছিলেন, আশিকের রসুল ছিলেন, নামাজি ছিলেন, এরপর সখী ছিলেন, অনেক বেশি দান করতেন ইসলামের জন্য, এরপর মুসলমানদের কল্যাণের জন্য অনেক বেশি উৎসাহী ছিলেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জান্নাতের বিশারত দিয়েছিলেন। হায়া অনেক করতেন, লজ্জাশীল ছিলেন, এবং আমরা শুনেছি যে উনি কোরআনের খেদমত করেছেন এবং খিলাফতকালীন সময়েও মুসলমানদের যাতে ভালাই হয় এগুলো নিয়েই উনি চিন্তায় ছিলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ওনার জীবনের যে যে দিক সম্পর্কে আমরা আজকে শুনলাম এগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। এর জন্য উত্তম একটি পরিবেশ হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী। আজকে দাওয়াত ইসলামী আমাদেরকে এই যে সাহাবায়ে কেরামের যে জীবনী ছিল, আম্বিয়ে কেরামদের যে জীবনী ছিল, আউলিয়ে কেরামদের যে জীবনী ছিল, সেই জীবনীর দিকগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করানোর জন্য দাওয়াত ইসলামী আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করছে, বিভিন্নভাবে আমাদেরকে গাইড করছে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন না আমরা সবাই মিলে দাওয়াত ইসলামীর সঙ্গ লাভ করি। ইনশাআল্লাহ করিম আমাদের জীবনেও এই সুন্দর সুন্দর বিষয়গুলো ফুটে আসবে এবং আমরাও ইনশাআল্লাহ নেকির কাজ করতে করতে দুনিয়া থেকে যাব আর কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমার নবীর শাফাতের মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সাইয়্যিদুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুজাত দ্বারা মালামাল করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সৈয়দি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ।
মাদির জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা, মাদির জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা, মাদির জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা, মাদির জান প্রাণ হতে প্রিয় সাহাবা।